আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
এসবিএস বাংলা কলকাতা থেকে বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক খবরগুলো উপস্থাপন করছি আমি পার্থ মুখোপাধ্যায়। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনের বৈঠকে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তবে তার জন্য ওই সময়ের মধ্যে পর্যাপ্ত সংস্কার এবং বিচারের বিষয়ে অগ্রগতি প্রয়োজন, সে কথাও তারেক রহমানকে জানিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমগুলোর খবর, লন্ডনের ডরচেস্টার হোটেলে তাদের মধ্যে বৈঠক হয়, সেখানেই ফেব্রুয়ারিতে ভোটের বিষয়ে উল্লেখ করা হয়েছে। দেড় ঘন্টার বৈঠক শেষে প্রেস ব্রিফিং এ কথা জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ডক্টর খলিলুর রহমান বলেছেন,
জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে, সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।
বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমগুলোর খবর, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে এই ঐতিহাসিক বৈঠকটি ষড়যন্ত্রকারীদের জন্য কফিনে শেষ পেরেক।
কখন যৌথ বিবৃতি হয়, যখন একটা ঐক্যমত্য হয় তখনই তো যৌথ বিবৃতি হয়। মিটিং এ জুলাই ঘোষণাপত্র, জুলাই চার্টার, এগুলো নিয়েও আলোচনা হয়েছে, এগুলো নিয়ে যথেষ্ট কনস্ট্রাকটিভ আলোচনা হয়েছে।
উল্লেখ্য, এর আগে 5 আগস্ট বাংলাদেশে গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। বাংলাদেশে রাজনৈতিক সেই পালাবদলের পর তারেক রহমানের সঙ্গে মোহাম্মদ ইউনুসের এটাই প্রথম বৈঠক। বিভিন্ন রাজনৈতিক দল চলতি বছরের মধ্যেই নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছিল, কিন্তু কিছুদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করেন 2026 সালের এপ্রিল মাসের আগে নির্বাচন সম্ভব নয়। ডক্টর ইউনুসের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিল বিএনপি। এদিকে সংঘাতের কেন্দ্রবিন্দু সেই শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অভিযোগ, ভারত শেখ হাসিনাকে এখনো আশ্রয় দিয়েছে, আর সেখানে বসে তিনি যেসব বক্তৃতা দিচ্ছেন তার জন্য বাংলাদেশে অস্থিরতা বাড়ছে, ক্ষোভের সঞ্চার হচ্ছে। লন্ডনের চাথাম হাউসে প্রশ্ন উত্তর পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এভাবেই তোপ দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বলেছেন তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হয়েছিল, তখন তিনি তাকে বলেছিলেন আপনি হাসিনাকে থাকতে দিয়েছেন। ডক্টর ইউনুস এও বলেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার নীতি বদলাতে জোর করতে পারেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন নাকি তাকে বলেছিলেন সোশ্যাল মিডিয়ার উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই, বলেছেন ডক্টর ইউনুস।
When I had a chance to talk to Prime Minister Modi, I just simply said, you want to host her? I cannot force you to abandon that policy. But please help us in making sure she doesn't speak to Bangladeshi people the way she is doing. Modi's answer, I quote, he said, it's a social media, we cannot control it.
এর মধ্যে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা আবারও এমন প্রশ্ন উঠেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং এ। সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়, বাংলাদেশ দাবি করছে শেখ হাসিনাকে ফেরতের জন্য 4 বার ভারতের কাছে পত্র পাঠানো হয়েছে। এর জবাবে রণধীর জয়সওয়াল বলেছেন শেখ হাসিনা প্রসঙ্গে কোনো কথা তিনি বলবেন না, কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক ভালো, ভারত বাংলাদেশের সঙ্গে একটা ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক চায় যা দুদেশের জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে প্রতিষ্ঠিত।
See, our approach to engagement with Bangladesh, our ties with Bangladesh is well known. I have said so from this podium several times. We want a positive and constructive relationship with Bangladesh that is anchored in the aspirations of the people of the two countries.
একই সঙ্গে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের কাছারি বাড়িতে হামলা প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, 8ই জুন রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে সেখানে একদল জনতার হামলা এবং ভাঙচুরের ঘটনাকে দৃঢ়ভাবে নিন্দা জানাচ্ছে ভারত। এই বর্বর হামলা বাংলাদেশে নোবেলজয়ী কবির স্মৃতি, তার উদারবাদী দর্শন এবং শিক্ষার প্রতি এটি লজ্জাজনক আঘাত। রণদীপ জয়সওয়াল বলেছেন,
and vandalization of the ancestral home of Gurudev Rabindranath Tagore by a mob on 8th June 2025. The home, historically called Rabindra Kachari Bari, is located, as you would know, in Sirajganj district of Bangladesh. The violent act is a disgrace to the memory and the inclusive philosophy and teachings that the Nobel laureate espoused in Bangladesh.
এদিকে বিবিসি বাংলা এবং বাংলাদেশের অন্য সংবাদ মাধ্যমগুলোর খবর, সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়ির কর্মচারীদের ওপর হামলার ঘটনায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় পুলিশ ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। রবীন্দ্র কাছারি বাড়িতে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পর্কে এক বিবৃতিতে হামলার ঘটনায় কোন রাজনৈতিক এবং সাম্প্রদায়িক কোন উদ্দেশ্য নেই বলেও উল্লেখ করা হয়েছে। আর ঈদুল আজহারের টানা 10 দিনের ছুটি শেষে রবিবার 15ই জুন খুলেছে বাংলাদেশের অফিস আদালত। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষজন। শনিবার 14ই জুন থেকেই কার্যত ঢাকায় ফেরা মানুষজনের ঢল নেমেছিল। এবার ভারতের খবর। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমান কেন দুর্ঘটনার কবলে পড়ল তা পৃথকভাবে তদন্ত করে দেখবে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। এই ঘটনায় 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়া হবে। এই কমিটির প্রাথমিক কি কাজ হবে তা জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি বর্তমানে দেশে উড়ান সংক্রান্ত যে নির্দিষ্ট বিধি বা SOP রয়েছে তাও খতিয়ে দেখবে ওই কমিটি। কমিটির নেতৃত্বে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। ভবিষ্যতে এই ধরনের বিমান ভেঙে পড়া ঘটনার পুনরাবৃত্তি রুখতে নিরাপত্তা সংক্রান্ত এবং প্রশাসনিক প্রস্তাব দেবে এই কমিটি। একই সঙ্গে বিমান দুর্ঘটনার নৈপথ্যে যান্ত্রিক ত্রুটি নাকি পাইলটদের ভুল সবকিছু খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু।
I have announced it before only that we are going to form another high level committee before. And immediately we have constituted the committee also yesterday, bring in a lot of expertise and value to the committee which is going to investigate in a holistic way into the incident. And we have put a time limit of 3 months for them to sit down, talk to various stakeholders and involve and discuss with any other important expert that is necessary as per their investigation. And most of the issues that you feel there need to be answers, the committee is also going to strongly pursue these things.
এদিকে চারদিকে ধ্বংসচিহ্ন, পড়ে বিমানের বিভিন্ন অংশের টুকরো, জমে আছে ভাঙা সিমেন্টের কালো স্তূপ, তার মধ্যে মিশে রয়েছে যাত্রীদের পোড়া দেহাংশ। ধ্বংসস্তূপে এখনো আটকে রয়েছে দেহ। আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 279, এর মধ্যে প্রায় 25 জন সরকারি ডাক্তার রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সরকারি ভাবে এখনো কিছু জানানো হয়নি। ধ্বংসস্তূপ এখনো সম্পূর্ণ সরানো হয়নি। ওই এলাকা থেকে নমুনা সংগ্রহ করছেন তদন্তকারী দলের প্রতিনিধিরা। আহমেদাবাদের বিমান দুর্ঘটনার পৃথকভাবে তদন্ত করছে DGCA এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীন এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা AAIB। আমেরিকা সরকারের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সম্মিলিতভাবে আমেরিকা থেকে তদন্তে সহযোগিতা করছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ধ্বংসস্তূপ পুরোপুরি সরালে আরো দেহ উদ্ধার হতে পারে, কারণ প্রবল আগুনে অর্ধেক দেহই এখন আর শনাক্ত করার মতো অবস্থায় নেই। এর মধ্যে অভিশপ্ত বিমান দুর্ঘটনায় অনেকেই হারিয়েছেন প্রিয়জনদের। কেউ হারিয়েছেন সন্তানকে, কেউ স্ত্রীকে, কেউ আবার স্ত্রী সন্তান হারিয়ে নিঃস্ব। স্বজন হারানো বেদনা নিয়ে ঠাঁই দাঁড়িয়ে রয়েছেন আহমেদাবাদের বিজে হাসপাতালের সামনে। এখনো দেহ পাননি তারা। DNA পরীক্ষার সাহায্যে দেহ শনাক্তের জন্য জমা দিচ্ছেন নমুনা।
Even yesterday when we were trying to get our booking to come here, Air India was an option, and I said, I'm not coming on Air India. We can't lose. Five of us have travelled to come here to say our farewell. We've left up both our children.
Both children are all by themselves, they're home as well. But they said, Mum, Dad, you just carry on. Don't worry about it. Just bring the other bag.
I don't know how I'm alive, how I exited the plane. I mean, you can say the stay of my mom is like, we're all just, I've got no words to describe it. It's a miracle he survived. What about the other miracle for my other brother? Hearing about this crash, like, I'm scared to fly now, to even stay on a plane now.
এবার অন্য খবর, কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির আমন্ত্রণে G7 সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। G7 সম্মেলনের ফাঁকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন, গত সপ্তাহে ফোন করে আমন্ত্রণ জানান কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। নানা আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা হতে পারে এই বৈঠকে। অন্যদিকে ভবিষ্যতে সন্ত্রাসবাদ নিয়ে উস্কানি দিলে ফল আরো খারাপ হবে। পাকিস্তানের আরো ভেতরে প্রবেশ করে জঙ্গিদের দমন করবে ভারত। সন্ত্রাসবাদ নিয়ে ইসলামাবাদকে এভাবেই কড়া বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে তিনি বলেছেন, পাকিস্তান যদি এই ধরনের বর্বরোচিত আক্রমণ ভবিষ্যতেও করতে থাকে তাহলে ভারতও চুপ করে বসে থাকবে না, তার প্রতিশোধ নেবে, বলেছেন ডক্টর এস জয়শঙ্কর।
This is not a conflict between two states per se. This is actually a response to the threat and to the practice of terrorism. So I would urge you to make it, don't think of it as India-Pakistan, think of it as India-Terroristan.
আর শেষ খবর, চীনকে ছাপিয়ে গিয়ে 2025 সালের শেষে ভারতের জনসংখ্যা 146 কোটিতে পৌঁছবে বলে রাষ্ট্রপুঞ্জের জনসংখ্যক বিষয়ক দপ্তর UNFPA-র সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে। 2011 সালের পর ভারতে জনসুমারি বা জনগণনা না হলে রাষ্ট্রপুঞ্জের তরফে 2023 সালে দেওয়া পরিসংখ্যান অনুসারে চীনকে সরিয়ে পয়লা নম্বর স্থান দখল করেছিল ভারত। সে সময় ভারতের জনসংখ্যা 142 কোটির সামান্য বেশি ছিল। তবে সামগ্রিকভাবে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার কমার বার্তা দেয়া হয়েছে 2025 সালের বিশ্ব জনসংখ্যার অবস্থা SAWP শীর্ষক ওই রিপোর্টে। প্রজনন ক্ষমতা হ্রাসের পূর্বাভাস দেওয়া হয়েছে দ্য রিয়েল ফার্টিলিটি ক্রাইসিস শীর্ষক অধ্যায়টিতে। উল্লেখ রয়েছে জনবৃদ্ধির হার কমার। গড়ে ভারতীয় মহিলারা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে জনসংখ্যার সামগ্রিক আকার বজায় রাখার জন্য প্রয়োজনের তুলনায় কম সন্তানের জন্ম দিচ্ছেন বলেও ওই রিপোর্টে বলা হয়েছে। প্রসঙ্গত, এই প্রবণতা শুধু ভারতের নয়, সামগ্রিকভাবে গোটা বিশ্বের বলে 2022 সালে জানিয়েছিল রাষ্ট্রপুঞ্জ। বলা হয়েছে গোটা বিশ্বেই জন্মহার কমছে, 2080 সাল নাগাদ বিশ্বের জনসংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, তখন জনসংখ্যা হতে পারে 1000 কোটির বেশি। এতক্ষণ বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক খবরগুলো শুনলেন, পরিবেশনায় ছিলাম আমি পার্থ মুখোপাধ্যায়।
এরকম স্টোরি আরো শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকেই আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।